এক আল্লাহ এক বার্তা অধ্যায় ৬ ধারাবাহিক সাক্ষ্য। আপনি যদি জানতে পান পানি কিসের মতন, তাহলে মাছকে এটি জিজ্ঞাসা করবেন না। চাইনিজ প্রবাদ। গরমের দিনে যখন আপনি নদীর পাশ দিয়ে হাঁটেন, তখন স্বাভাবিকভাবেই আপনি সাঁতার কাটতে চাইবেন। যা হোক, আপনি যদি আপনার পছন্দ মতো পানি পান করেন, তবে আপনি আশ্চর্য হবেন। স্রোত কি অনেক বেশি? তাপমাত্রা কি খুব বেশি ঠান্ডা? নাকি যেমনটি দরকার পানি ঠিক তেমনই আছে? চাইনিজ প্রবাদে বলা হয়েছে, মাছকে জিজ্ঞাসা করো না। যে মাছেরা নদীর পানিতে বাস করে, তারা আপনাকে বলতে পারে না যে পানি কিসের মতো। বিষয়টি হচ্ছে, তারা আপনার ভাষায় কথা বলতে পারে না। মাছেরা প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে পারে না, কারণ তাদের পানির সীমানার বাইরে তাদের কোনো কিছুর সাথে সম্পর্ক নাই। পানি একমাত্র স্থান যার সম্পর্কে তারা জানে। ঠিক সেইভাবে যদি আমরা পৃথিবীর সম্পর্কে এটা বুঝতে চেষ্টা করি যে কেন আমরা এখানে আছি ও বাস করছি, তাহলে সেই তথ্য মানুষের এই সীমাবদ্ধ ও আত্মকেন্দ্রিক বিশ্ব দৃষ্টিভঙ্গির বাইরে থেকে আসতে হবে। সুখবর হল এই যে, বেহেস্তি আল্লাহ এই তথ্য তাদের জন্য সরবরাহ করেছেন যারা তা চায়। সমগ্র পাক কিতাব আল্লাহর নিঃশ্বসিত এবং তা শিক্ষার অনুযোগের সংশোধনের ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের জন্য উপকারী। দ্বিতীয় তিমোথিও ৩:১৬ কিতাবুল মুকাদ্দাস। কিভাবে আমরা জানতে পারি যে কিতাবের কালাম আল্লাহর নিঃশ্বসিত এবং আল্লাহর দ্বারা অনুপ্রাণিত? আগের অধ্যায়ে আমরা লক্ষ্য করেছি যে সৃষ্টিকর্তা তার নিখুঁত স্বাক্ষর বা সিলমোহর শত শত ভবিষ্যৎবাণী করার মধ্য দিয়ে কিতাবের পাতায় পাতায় স্থাপন করেছেন, যা পরিপূর্ণ হয়ে আসছে। শুধুমাত্র আল্লাহই পারেন ভবিষ্যৎ সম্পর্কে ১০০% নিশ্চয়তা দিতে, ভবিষ্যৎবাণী করতে। আল্লাহর ভবিষ্যৎবাণীর সত্যতাকে স্থাপন করার আরেকটি উপায় হল, আল্লাহ শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন নবীর কাছে তা প্রচার করেছেন বা প্রকাশ করেছেন। আল্লাহ মুসাকে বললেন, যদি কারো বিরুদ্ধে কোন রকম অপরাধ বা গুনাহ করার নালিশ আনা হয়, তার বিরুদ্ধে একমাত্র সাক্ষী সাক্ষ্য দিলে চলবে না, দুই কিংবা তিন সাক্ষীর প্রমাণ দ্বারা বিচার নিষ্পন্ন হবে। দ্বিতীয় বিবরণ ১৯:১৫ কিতাবুল মুকাদ্দাস। এই নীতিমালা বিশ্বজুড়ে সমাদৃত বা পরিচিত। কোর্টে সত্য স্থাপন করতে হলে একের অধিক সাক্ষ্যের প্রয়োজন হয়। কোন বিবৃতি গ্রহণ করার আগে তার সত্যতা সম্পর্কে অবশ্যই কয়েকটি নির্ভরযোগ্য সূত্র থেকে তা প্রমাণিত হতে হবে। সত্য প্রকাশ করার জন্য আল্লাহ তার নিজের শরীয়ত থেকে আলাদা হন নাই, যেখানে লেখা আছে একজন সাক্ষী যথেষ্ট নয়। কিতাব এই কথা বলে যে জীবন্ত আল্লাহ, যিনি আসমান, জমিন, সমুদ্র এবং সেগুলোর মধ্যে যা আছে সব কিছুই সৃষ্টি করেছেন, তবুও তিনি সব সময় নিজের বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। প্রেরিত ১৪:১৫-১৭। এমনকি পৃথিবীর সব থেকে পৃথক যে উপজাতি রয়েছে, তাদেরও সৃষ্টির বাইরের সাক্ষী রয়েছে। তাদের সৃষ্টিকর্তা তৈরির বিষয়বস্তুগুলো দেখে এবং আভ্যন্তরীণ বিবেকের সাক্ষী রয়েছে ঠিক ভুল এবং অনন্তকাল সম্পর্কে একটি জন্মগত জ্ঞান। পৃথিবীর সমস্ত মানুষকেই কিছু আলো, কিছু সত্য দেওয়া হয়েছে। এভাবে মানবজাতিকে অজুহাত ছাড়া হতে বলেছেন। অধিকন্ত এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ভবিষ্যৎ আলো বা নূর প্রদান করার ওয়াদা করেছেন তাদের কাছে, যারা সযত্নে তাকে জানতে ও তার সত্য খুঁজতে চেষ্টা করে। আল্লাহ নিজেকে কখনোই সাক্ষীবিহীন রাখেন নাই। প্রাথমিক সময়ের হাজারো বছরের মানব ইতিহাসে আল্লাহ হয় সরাসরি লোকদের সাথে কথা বলেছিলেন, নতুবা তিনি প্রাথমিক মানুষদের মুখের সাক্ষ্যের মধ্য দিয়ে তার সত্য প্রকাশ করেছেন। আদম প্রথম মানুষ, যিনি ৯৩০ বছর বেঁচেছিলেন। মানব ইতিহাসের প্রথম সহস্রাব্দের সময়ে যারা বেঁচেছিলেন, তারা তাদের সৃষ্টিকর্তার সত্য সম্পর্কে না জানার বিষয়ে কোনো অজুহাত দিতে পারতেন না, কারণ তারা আসল সাক্ষী আদম ও হাওয়ার কাছ থেকে শুনেছেন। প্রাথমিক সময়কার মানুষদের জীবনকাল বর্তমান সময়ের মানুষের চেয়ে প্রায় 11 গুণ বেশি ছিল, যা পরবর্তীতে আল্লাহ পরিবর্তন করে 70 বছর অথবা শক্তি থাকলে বড়জোর 80 বছর, যবুর শরীফ 90:10 কিতাবুল মুকাদ্দাস। প্রায় 1920 খ্রিস্টপূর্বের দিকে আল্লাহ একজন বয়স্ক মানুষকে বাছাই করলেন, যাকে তিনি পরবর্তীতে ইব্রাহিম নাম দিয়েছিলেন। আল্লাহ ইব্রাহিমের মধ্য দিয়ে একটি জাতি উৎপন্ন করার ওয়াদা করলেন, যার মধ্য দিয়ে তিনি পৃথিবীর সমস্ত জাতিকে মানব জাতির জন্য তার যে পরিকল্পনা এবং তার নিজের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে চাইলেন। সেই সঙ্গে এরা তার বাছাই করা মনোনীত জাতি হবে, যাদের মধ্য দিয়ে তিনি নবী, পাক কিতাব এবং এই পৃথিবীতে মসীহকে পাঠাবেন। প্রায় 1490 খ্রিস্টপূর্ব সময়ের দিকে আল্লাহ সেই জাতির মধ্য থেকে একজন লোককে ডাকলেন, যিনি তার মুখপাত্র হবেন। সেই লোকটির নাম হল মুসা। আল্লাহ মুসাকে অনুপ্রাণিত করলেন যেন তিনি আল্লাহর কিতাবের প্রাথমিক অংশ লিখে রাখেন, যাকে তৌরাত বলা হয়। আসমান ও জমিনের সৃষ্টিকর্তার উদ্দেশ্য যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার সত্য লিখিত অবস্থায় থাকে অনন্তকালীন পর্যন্ত। তিনি মুসার অন্তরে তার কালাম দিলেন যেন তিনি তা লিখে রাখেন। আল্লাহ মানবজাতির কাছে তার কালামের সত্যতা ধরে রাখার জন্য মুসার মধ্য দিয়ে একটি আশ্চর্য কাজ করলেন, আর তা হল তার হাতের লেখার মধ্য দিয়ে তিনি কালাম লিখে রাখলেন। সেই সাথে আল্লাহ কিছু ভবিষ্যৎ ঘটনাও উল্লেখ করেছিলেন, যা মুসা ইসরায়েল জাতি ও মিশরীয়দের কাছে ঘোষণা করেছিলেন। প্রত্যেকটি ঘটনা সেইভাবেই ঘটেছিল যেভাবে মুসা ভবিষ্যৎবাণী করেছিলেন। আল্লাহ সন্দেহ করার মতো কোনো জায়গা রাখলেন না। এমনকি সবচেয়ে কঠিন যে নাস্তিক ছিলেন, তিনিও স্বীকার করেছিলেন যে আল্লাহ যিনি মুসার মধ্য দিয়ে কথা বলেছিলেন তিনি সত্য ও জীবন্ত আল্লাহ ছিলেন। মুসা ছিলেন নবীদের মধ্যে প্রথম, যিনি প্রায় 1500 বছরের অধিক সময়ের আল্লাহর কালাম লিপিবদ্ধ করেছিলেন। নবীরা বিভিন্ন পরিবেশ থেকে এসেছেন, তাদের কারো কারো শিক্ষাগত যোগ্যতা ছিল না। যদিও তারা বিভিন্ন প্রজন্মের সময় বাস করতেন, কিন্তু তারা যা লিখেছেন তা পরিপূর্ণভাবে একটি বার্তার শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপন করে। আল্লাহ মুসা, দাউদ, সুলাইমান এবং আরও প্রায় 30 জন নবীকে কিতাবের পুরাতন নিয়ম লেখার জন্য পছন্দ করেছিলেন। তিনি তার ওয়াদা ও ভবিষ্যৎবাণী পূর্ণ করা এবং বিভিন্ন আশ্চর্য কাজ ও চিহ্নের মধ্যে দিয়ে তার কালামের সত্যতা প্রমাণ করেছেন। তিনি তার ওয়াদা ও ভবিষ্যৎবাণী পূর্ণ করা এবং বিভিন্ন আশ্চর্য কাজ ও চিহ্নের মধ্যে দিয়ে তার কালামের সত্যতা প্রমাণ করেছেন। নতুন নিয়মের মসীহের জন্ম, জীবন, কালাম, কাজ, মৃত্যু এবং পুনরুত্থান সবকিছু চারজন ব্যক্তির দ্বারা লিপিবদ্ধ হয়েছিল। তারা হলেন মথি, মার্ক, লুক এবং ইউহন্না। এই চার ব্যক্তি সুষমাচার লিখেছেন, যাকে আরবিতে ইঞ্জিল শরীফ বলা হয়, যা পৃথিবীর কাছে চারটি আলাদা আলাদা সাক্ষ্য বহন করে। সেই সাথে আল্লাহ পিতরকে একজন জেলে, ইয়াকুব এবং জুদাকে ঈসার ভাই এবং পলকে একজন পণ্ডিত এবং পুরানো বিদ্রোহী ব্যক্তি ব্যবহার করেছেন, যেন তারা মানব জাতির কাছে আল্লাহর বর্তমান ও ভবিষ্যৎ মহৎ উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারেন। কিতাবের শেষ পুস্তকটি হযরত ইউহন্না লিখেছেন, যেখানে পৃথিবীর ইতিহাসের শেষ পরিণতি কি হবে সেই সম্পর্কে ভবিষ্যৎবাণী সম্পর্কে আমরা জানতে পারি। সর্বসমেত আল্লাহ মানবজাতির কাছে তার কালাম প্রকাশ করার জন্য প্রায় 40 জন লোককে 15 শতাব্দীর বেশি সময় ধরে ব্যবহার করেছেন। যদিও এই সাক্ষীদের মধ্যে বেশিরভাগই কেউ কাউকে চিনত না, তবুও তারা যা কিছু লিখেছেন তা একসাথে একটি ধারাবাহিক গল্প ও বার্তা প্রকাশ করে। কে কিন্তু একজন ব্যক্তি কি তার একক জীবনকালে এই ধারাবাহিক বর্ণনা করতে পারে? কারণ নবীরা তাদের ইচ্ছামতো কোনো কথা বলেন নাই, পাকরুহের দ্বারা পরিচালিত হয়েই তারা আল্লাহর দেওয়া কথা বলেছেন। দ্বিতীয় পিতর 1:21 কিতাবুল মুকাদ্দাস। শতাব্দীর পর শতাব্দী ধরে অনেকেই নতুন নিয়মের লেখক ও তাদের বার্তাগুলোকে কলঙ্কিত করার চেষ্টা করেছেন। বিশেষ করে প্রেরিত পৌলের লেখাগুলো বেশি করে আক্রান্ত হয়েছে। হযরত পিতর আমাদের উৎসাহিত করেছেন যেন আমরা পৌলের লেখাগুলোকে গুরুত্বের সাথে নেই। এই একই কথা আমাদের প্রিয় ভাই পৌলও আল্লাহর দেয়া জ্ঞানে তোমাদের কাছে লিখেছেন। সেই জন্য যারা উম্মত হবার শিক্ষা পায়নি ও যাদের মন অস্থির, তারা অন্যান্য কিতাবের মতো এগুলোর মানেও ঘুরিয়ে ফেলে বলে নিজেদের ধ্বংস ডেকে আনে। দ্বিতীয় পিতর 3:15-16 কিতাবুল মুকাদ্দাস। একটি সাক্ষ্যের বিশ্বাসযোগ্যতা বিচার করা হয় শুধুমাত্র লোকের সাক্ষ্যের মাঝে এর কতটুকু সত্যতা রয়েছে তার দ্বারা নয়, বরং কোন রকম অধারাবাহিক অনুপস্থিতির কারণে এটি হয়। নিচের কাহিনীর মধ্য দিয়ে দৃষ্টান্ত দেওয়া হল। একটি রৌদ্রোজ্জ্বল দিনে 4 উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা কোনোভাবেই ক্লাস ফাঁকি দেওয়ার প্রলোভন থেকে পালাতে পারল না। পরবর্তী সকালে তারা তাদের শিক্ষককে ব্যাখ্যা দিয়ে বলল যে তাদের ক্লাসে অনুপস্থিত থাকার কারণ হল তাদের গাড়ির টায়ার নষ্ট হয়ে যাওয়া। তাদের সান্ত্বনা দিতে শিক্ষক হাসলেন এবং বললেন, ভালো, তোমরা গতকাল একটি কুইজ মিস করেছ। কিন্তু তারপর তিনি আরো বললেন, তোমার আসনে গিয়ে বসো এবং পেন্সিল ও কাগজ বের করো। হযরত পৌল যা কিছু লিখেছেন তা নবীদের লেখার সাথে সঙ্গতিপূর্ণ। যেভাবে পৌল নিজে সাক্ষ্য দিয়েছেন, আল্লাহ আজ পর্যন্ত আমাকে সাহায্য করে আসছেন এবং সেজন্যই আমি এখানে দাঁড়িয়ে ছোট বড় সবার কাছে সাক্ষ্য দিচ্ছি। নবীরা এবং মুসা যা ঘটবার কথা বলে গেছেন তার বাইরে আমি কিছুই বলছি না। আপনি কি নবীদের কথা বিশ্বাস করেন? প্রেরিত 26:22-27। প্রথম প্রশ্নটি হচ্ছে, কোন টায়ারটি নষ্ট হয়েছিল? ছাত্ররা ভিন্ন ভিন্ন উত্তর প্রকাশ করল, কারণ তারা গল্পটি নিজের মতো করে বানিয়েছিল। এই 4 ছাত্রের পরস্পর বিরোধী সাক্ষ্যের সাথে তুলনা করলে আল্লাহর সাক্ষ্য ধারাবাহিক। ডজন ডজন সাক্ষীকে ব্যবহার করে এবং অগণিত প্রজন্মের লেখকদের ব্যবহার করে আমাদের সৃষ্টিকর্তা নিজেকে এবং ধারাবাহিকভাবে তার পরিকল্পনা প্রকাশ করেছেন। পরস্পর বিরোধী ধর্ম ও দার্শনিকদের ভিড়ে আল্লাহ একটি অটল পাথর স্থাপন করেছেন ও তা ধরে রেখেছেন, যার উপর আমরা নির্ভর করতে পারি। সেই পাথরটি হল তার কালাম। কিতাবের মধ্যে নবীরা যা বলেছেন তা আমাদের কাছে সত্যি বলে প্রমাণিত হয়েছে। অন্ধকারে যেমন তোমাদের চোখ বাতির দিকে থাকে, কিন্তু বনি ইসরায়েলদের মধ্যে যেমন ভণ্ড নবী ছিল, তেমনি তোমাদের মধ্যেও ভণ্ড শিক্ষক থাকবে। তারা চুপি চুপি এমন সব ভুল শিক্ষা নিয়ে আসবে যা মানুষকে ধ্বংস করে দেবে। এমনকি যিনি তাদের কিনেছেন সেই প্রভুকে পর্যন্ত তারা অস্বীকার করবে। তাদের শাস্তি অনেকদিন ধরে তাদের উপর ঝুলছে, আর তাদের ধ্বংস চুপচাপ বসে নেই। দ্বিতীয় পিতর 1:19-2 অধ্যায় এবং 3। এভাবে আল্লাহর কালাম আমাদের লোভী, স্বার্থপর নবী ও শিক্ষকদের বিষয়ে সতর্ক করে, যারা বিভ্রান্তির কথা দিয়ে আপনাকে নিজের কাজে ব্যবহার করবে। কিতাবে অনেক ভ্রান্ত লোকদের কথা লেখা আছে, যারা দাবি করে যে তারা আল্লাহর কালাম তাবলিগ করছে, কিন্তু তাদের বার্তাগুলো মূলত মিথ্যা আত্মা দ্বারা অনুপ্রাণিত। প্রথম বাদশাহনামা 22:22। কিতাবে ইসরায়েলীয়দের ইতিহাসে কোন এক সময়ে প্রায় 850 মিথ্যা বা ভণ্ড নবীদের কথা উল্লেখ করা আছে এবং মাত্র 1 সত্যিকারের নবীর কথা বলা হয়েছে, যার নাম ইলিয়াস। যখন 7,000 ইসরায়েলীয়রা একমাত্র সত্য আল্লাহর প্রতি বিশ্বস্ত রইলেন, তখন লক্ষ লক্ষ লোক স্বার্থবাদী মিথ্যা সাক্ষীদের উপর বিশ্বাস করতে পছন্দ করল। মিখা আল্লাহর একজন বিশ্বস্ত নবী। তিনি লিখেছেন, যেসব নবীরা আমার লোকদের বিপথে নিয়ে গেছে তাদের যদি কেউ খেতে না দেয় তবে তারা শান্তি বলে ঘোষণা করবে, কিন্তু যদি খেতে দেয় তবে তারা তার বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য প্রস্তুত হয়। মিখা 3:5 কিতাবুল মুকাদ্দাস। এই হচ্ছে ইতিহাসের ধরন, যার কারণে মাবুদ ঈসা সতর্ক করেছিলেন, সরু দরজা দিয়ে ঢোকো, কারণ যে পথ ধ্বংসের দিকে নিয়ে যায় তার দরজাও বড়। এবং রাস্তাও চওড়া, কিন্তু অনেকেই তার মধ্য দিয়ে ঢোকে। কিন্তু যে পথ জীবনের দিকে নিয়ে যায় তার দরজাও সরু, পথও সরু। খুব কম লোকেই তা খুঁজে পায়। ভণ্ড নবীদের বিষয়ে সাবধান হও, তারা তোমাদের কাছে ভেড়ার চেহারায় আসে, অথচ ভিতরে তারা রাক্ষসে নেকড়ে বাঘের মতো। তাদের জীবনে যে ফল দেখা যায় তা দিয়েই তোমরা তাদের চিনতে পারবে। কাঁটা ঝোপে কি আঙ্গুর ফল কিংবা শিয়াল কাঁটায় কি ডুমুর ফল ধরে? ঠিক সেইভাবে প্রত্যেক ভালো গাছে ভালো ফলই ধরে, আর খারাপ গাছে খারাপ ফলই ধরে। মথি 7:13-17। শতাব্দীর পরে শতাব্দী ধরে অগণিত খারাপ নবী ও শিক্ষকেরা এসেছে আর গিয়েছে। কেউ হয়তো শত শত এবং হাজার হাজার লোককে প্রভাবিত করেছে, আবার অন্যেরা হয়তো লক্ষ লক্ষ লোককে পরিচালিত করেছে এবং কোটি কোটি প্রাণ হারিয়ে গেছে, যে পথ ধ্বংসের দিকে নিয়ে যায়। আপনি যদি সেই লোকদের মধ্যে একজন না হতে চান যারা অন্ধের মতো ভণ্ড নবীদের ধ্বংসাত্মক পথ অনুসরণ করছেন, তাহলে ওই লোকের শিক্ষাকে নিচের ছাকনি দিয়ে ছেঁকে নিন। সত্য নবীর বার্তা সবসময় কিতাবের ভবিষ্যৎবাণীর সাথে নিশ্চিতভাবে মিলে যাবে, যা তাকে এগিয়ে নিয়ে যাবে। 3টি কেস স্টাডিকে বিবেচনা করুন। যারা নিজেকে আল্লাহর নবী হিসাবে দাবি করেছিলেন, তারা কি সত্যিকারের নবী ছিলেন নাকি মিথ্যা নবী ছিলেন? কেস 1, কবরপ্রাপ্ত মসীহ। ইতিহাসের তালিকায় দেখা যায় যে ডজন ডজন লোক আছে যারা নিজেদেরকে নবী এবং মসীহ বলে দাবি করে, এবং তারা ঈসা মসীহের জীবন দশার পরেও বেঁচে ছিলেন। এদের মধ্যে একজন হচ্ছে আবু ঈসা। পারস্যের আবু ঈসা 7 শতাব্দীর শেষের দিকে জীবিত ছিলেন। তার অনুসারীরা তাকে মসীহ বলে বিশ্বাস করত, কারণ তিনি বলেছিলেন যে তিনি তাদেরকে বিজয়ের পথে পরিচালনা করবেন, এবং যদিও তিনি অশিক্ষিত ছিলেন কিন্তু তিনি প্রতিবেদন অনুসারে বই লিখেছেন, কিন্তু তার বার্তা কিতাবের বিরুদ্ধে করা বলেছে। আবু ঈসা তার অনুসারীদেরকে দিনে 7 বার মোনাজাত করতে শিক্ষা দিয়েছেন এবং যুদ্ধক্ষেত্রে তাকে অনুসরণ করতে বলেছিলেন, কারণ তিনি ওয়াদা করেছিলেন যে তাদেরকে বেহেস্তি সুরক্ষা দিবেন। যা হোক, আবু যুদ্ধে মারা যাওয়ার পর তাকে কবর দেওয়া হয় এবং তিনি পুনরায় জীবিত হয়ে উঠতে ব্যর্থ হন, এবং তার অনুসারীরা তখন স্বীকার করেন যে তিনি মসীহ ছিলেন না। আবু ঈসার অনেক সময় আগেই ঈসা মসীহ তার অনুসারীদের সতর্ক করে বলেছেন, তখন অনেক ভণ্ড মসীহ ও ভণ্ড নবী আসবে এবং বড় বড় চিহ্ন কাজ ও কুদরতি দেখাবে, যাতে সম্ভব হলে আল্লাহর বাছাই করা বান্দাদেরও তারা ঠকাতে পারে। দেখো, আমি আগেই তোমাদের এই সব বলে রাখলাম। মথি 24:24-25। কেস 2, আত্মহত্যাকারী নবী। জিম জোন্স একটি উপাসনা ঘর স্থাপন করলেন যার নাম লোকদের মন্দির। 1970 খ্রিস্টাব্দের প্রথম দিকে জোন্স ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর একজন নামকরা প্রচারক ছিলেন। অনেক লোককে রাজনীতি করার জন্য উৎসাহিত করা এবং দরিদ্রদেরকে সাহায্য করার জন্য প্রজেক্ট তৈরি করার সামর্থ্যের জন্য তিনি খুবই জনপ্রিয় লোক ছিলেন। জোন্স নিজেকে একজন নবী বলে পরিচয় দিতে শুরু করলেন এবং ক্যান্সার রোগ থেকে সুস্থ করা এবং মৃতদের জীবন দান করার ক্ষমতা তার আছে বলে দাবি করতে লাগলেন। অবশেষে জিম জোন্স দক্ষিণ আফ্রিকার ঘানা শহরের প্রায় 1000-এরও বেশি লোকদের তার অনুসারী হতে এবং তার জোন্স দুর্গের দিকে অনুসরণ করতে অনুপ্রাণিত করলেন। এই নতুন সম্প্রদায়ের লোকদের কাছে নবী জিম একটি শান্তিময় ও সুখী জীবনযাপন করার ওয়াদা দিলেন, কিন্তু এটা ছিল একটি বড় মিথ্যা। জিম জোন্স মেষের পোশাকের নিচে লুকানো হিংস্র পশু ছাড়া আর কিছুই না। সান ফ্রান্সিসকোর ক্রনিকাল পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বর মাসের 18 তারিখ 1978, জোন্স তার অনুসারীদের আদেশ দিলেন যেন তারা সাইনাইট খেয়ে নিজেদেরকে মেরে ফেলে। যারা প্রত্যাখ্যান করেছিল তাদেরকে জোর করে বিষ খাইয়ে দেওয়া হয়েছিল, শিশুদেরকে ইঞ্জেকশন দেওয়ার মাধ্যমে মারা হয়েছিল। অবশেষে জোন্স শহরে 914টি মৃতদেহ পাওয়া গিয়েছিল এবং তাদের মধ্যে জোন্স নিজেও ছিলেন। কেস 3, একটি অসমর্থিত পাক কিতাব। জোসেফ স্মিথ 1805 সালে উত্তর আমেরিকায় জন্মগ্রহণ করেন। দারিদ্রতা ও কুসংস্কারের মধ্যে পালিত হওয়ায় ছোটবেলাতেই সে লোকদেরকে এটা বলতে শুরু করল যে সে আল্লাহর একজন নবী। সে দাবি করল যে আল্লাহ অনেকবার একজন ফেরেস্তার দ্বারা দর্শন দেওয়ার মাধ্যমে তার সাথে কথা বলেছেন, আর সেই ফেরেস্তার নাম ছিল মোরনি। স্মিথ লিখেছেন, আমি এক অদ্ভুত ক্ষমতার দ্বারা আবৃত ছিলাম যা সম্পূর্ণরূপে আমাকে ঘিরে রেখেছিল এবং আমার জিহ্বা এমনভাবে বেঁধে রেখেছিল যে আমি কোনো কথাই বলতে পারছিলাম না। হালকা অন্ধকার আমার চারপাশে জড়ো হতে লাগল এবং আমার কাছে মনে হচ্ছিল যে আমি মনে হয় কিছু সময়ের মধ্যে ধ্বংস হয়ে যাচ্ছি। পরবর্তীতে স্মিথ বলল যে কিভাবে একটি আলোর খুঁটি তার মাথার উপরে উদয় হল যা সূর্যের চেয়ে বেশি উজ্জ্বল ছিল এবং আস্তে আস্তে করে তার উপরে পড়ছিল। স্মিথ দাবি করল যে আল্লাহ তার কাছে একটি নতুন পাক কিতাব নাজিল করেছেন যার নাম হল মরণের কিতাব। তিনি তার অনুসারীদের বললেন যে কিতাবুল মুকাদ্দাস আল্লাহর কাছ থেকে এসেছে, কিন্তু এটি হচ্ছে আল্লাহর দেওয়া নতুন কিতাব। স্মিথ লোকদের শিক্ষা দিতে লাগলেন যেন তারা মুনাজাত মুখস্থ করে, রোজা রাখে, ভিক্ষা দেয়, ভালো কাজ করে এবং তাকে নবী হিসাবে গ্রহণ করে। ইতিমধ্যে তিনি ইন্দ্রিয়মূলক জীবনযাপন করা শিক্ষা দিতে শুরু করলেন এবং নিজেও তা অনুশীলন করতে লাগলেন। যদিও জোসেফ স্মিথের প্রকাশনা অন্য সাক্ষীদের দ্বারা অসমর্থিত ছিল, যদিও তিনি দাবি করেন যে তিনজন সাক্ষী আছে এবং তার প্রকাশিত কিতাব কিতাবুল মুকাদ্দাস ইতিহাস ও প্রত্নতত্ত্ববাদের বিরোধী ছিল, তবুও বর্তমান সময়ে লক্ষ লক্ষ লোক মোরে নিজম ধর্মকে অনুসরণ করছে। সমৃদ্ধশালী মর্মন মণ্ডলী তার মিশনারিদেরকে সারা পৃথিবীতে পাঠাচ্ছে এবং প্রত্যেক দিন শত শত লোক মর্মন ধর্ম গ্রহণ করছে। মর্মনকে পরবর্তী দিনের সাধুও বলা হয়। বেশিরভাগ মর্মন লোকেরা খুবই আন্তরিক, ভালো লোক, কিন্তু আপনি যদি নবী জোসেফের বার্তার সাথে কিতাবুল মুকাদ্দাসের নবীদের দাবি করা ও লেখা বার্তায় তুলনা করেন তাহলে দেখতে পাবেন যে দুটি একেবারে আলাদা ধরনের বার্তা। অনন্তকালীন ভবিষ্যতের ক্ষেত্রে পরস্পর বিরোধী, অসমর্থিত একজন স্বঘোষিত নবীর বার্তা তা যতই স্পষ্ট বা বুদ্ধিমান হোক না কেন তা মূর্খতা, কারণ শয়তানও নিজেকে নূরে পূর্ণ ফেরেস্তা বলে দেখবার উদ্দেশ্যে নিজেকে বদলে ফেলে। দ্বিতীয় করিন্থীয় 11:14। দ্বিধা দ্বন্দ্বের এই পৃথিবীতে যেখানে দলে দলে লোকেরা মিথ্যার সঙ্গে আল্লাহর সত্যের পরিবর্তন করছে, রোমিও 1:25, সেখানে একমাত্র সত্য আল্লাহ পরিষ্কারভাবে তাঁর সত্যকে এই শত শত লোকের থেকে স্বতন্ত্র করেছেন। একভাবে আল্লাহ তার বার্তাকে স্পষ্ট করেছেন এবং সুনিশ্চিত করেছেন তা হল বহু প্রজন্ম ধরে অনেক নবীদের কাছে ধারাবাহিকভাবে তিনি তার কার্যক্রম প্রকাশ করেছেন। প্রায় 40 জন লোক এই বার্তাকে লিখেছেন যারা প্রায় 1500 বছর ধরে তথাপি ধারাবাহিকভাবে আল্লাহর কালাম লিপিবদ্ধ করেছেন ও সমর্থন করেছেন। একক ব্যক্তি যখন কোনো বার্তা উপস্থাপন করেন তা পরবর্তীতে দ্বন্দ্বযুক্ত ও অনিশ্চিত বার্তাকে রূপ নেয়। পূর্বে আমরা কয়েকটি চরিত্র দেখেছি যাদের অনেক প্রমাণ রয়েছে যে কিতাবুল মুকাদ্দাস আল্লাহর কালাম, যদিও এই প্রমাণ ও অন্যান্য যুক্তিগুলো বিশ্বাস করার জন্য যথাযথ, কিন্তু আল্লাহর বার্তার সবচেয়ে ভালো যেভাবে আমরা বাধ্য হতে পারি তা হল এটা শুনে, বুঝে এবং এটাকে ধারণ করে। আল্লাহর কালামের ঘটনাগুলো প্রকাশ করে যে আল্লাহ যিনি সমস্ত কিছুর ঊর্ধ্বে এবং আমাদের কল্পনা শক্তির বাইরে, এটি আমাদের সৃষ্টিকর্তার গৌরবময় ও পরিপূর্ণ ভারসাম্যকে প্রকাশ করে। এটি লোকদেরকে মৃত্যুর ভয় থেকে নাজাত দান করে এবং একটি আখিরি জীবনের নিশ্চিত প্রত্যাশা প্রদান করে। এটি তাদের চরিত্র ও আচার ব্যবহারকে রূপান্তরিত করে। এটি তাদেরকে সত্য আল্লাহর দিকে পরিচালিত করে। কোনো শয়তান বা মানুষ এই রকম বার্তা নিয়ে আসতে পারে না, কিন্তু আমার কথাতেই সব বিশ্বাস করবেন না, যা ভালো তা ধরে রাখো। প্রথম থিসলনিকীয় 5:21।